ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা, অনেক দিন হয়ে গেল, কয়েক মাস ঘরবন্দি থেকে একটা একঘেয়ে জীবন আমাদের কাটছে। একঘেয়েমিটা তোমরা নিজেরাই কাটিয়ে উঠতে পারো। এর জন্যে যে যেমন, কেউ ছবি আঁকো, কেউ কবিতা আবৃত্তি করো, কেউ গান করো, সেইগুলোর চর্চা পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা করতে পারি। সেই সঙ্গে একটু শরীর চর্চা, ব্যায়াম, যোগাসন, প্রাণায়াম, এগুলোর চর্চাও করতে পারি। করতে পারি বাবা মার সঙ্গে গল্পগুজব করতে, বাবা মা বা বাড়িতে অন্যান্য যেসব অভিভাবক অভিভাবিকারা আছেন তাদের সাথে আমরা গল্প করতে পারি, মজা করতে পারি। আর কি করতে পারি? আমরা ডায়েরি লিখতে পারি, অর্থাৎ পুরনো যেসব ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে সেইগুলো মনে করে করে আমরা একটা খাতায় লিখতে পারি। এটা তোমাদের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং হবে, চেষ্টা করে দেখো। 300 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবে, তাতে তোমাদের এই সাহিত্য পড়ার ক্ষেত্রে এটা উপকার দেবে। ইংলিশেও লিখবে, বাংলাও লিখবে। আচ্ছা, এবার পড়াবো আজকের পড়ানোটা। আমরা এখন পড়ছিলাম শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম। দেবতার কিন্তু জন্ম হয়ে গেছে গল্পের মধ্যে, ততদূর আমরা পড়ে ফেলেছি। কোন সময় জন্মটা হলো? গল্পকথক প্রতিদিন বাড়ির সামনে আর্ধেক পোঁতা পাথরটাতে হোঁচট খেতেন, সেটাকে কষ্ট করে তুলে রাস্তার ধারে রাখলেন। যখন তুলছেন তখন একটা লোক পাথরটা সম্বন্ধে খুব আগ্রহ দেখিয়েছিল। যাই হোক, তারপরে একদিন হঠাৎ দেখলেন পাথরটা সেই রাস্তার ধারে বেশ চকচক করছে। ভাবলেন জল দিয়ে ধোয়া হয়েছে, যারা হোস পাইপ দিয়ে রাস্তা ধোয় তারা জল দিয়ে সেটাকে ধুয়েছে। কিন্তু সেই দিন সেই মুহূর্তে সেই লোকটা, যে লোকটা পাথরটা তোলার সময় অতিরিক্ত উৎসাহ দেখিয়েছিল, সেই লোকটাই বলে দিল পাথরটাতে আবার তেল সিঁদুর লেপে পুজোও করা হয়েছে। গল্পকথক এতক্ষণ খেয়াল করেননি, হঠাৎ দেখলেন সত্যি তাই। সেই লোকটার এটাই আশঙ্কা, এইরকম পুজো দেখে লোকটা গল্পকথকের কাছে আশঙ্কা করলেন যে পাথরটাকে সরিয়ে ফেলতে পারে। কিন্তু এই যে তেল সিঁদুর লেপে তাকে পুজো করা হলো, এই দেবতার জন্ম হয়ে গেল একটা সামান্য রাস্তার পাথর। সামান্য একটা রাস্তার পাথর, সে পাথর থেকে দেবতায় পরিণত হয়ে গেল, দেবতায় উন্নীত হলো, জন্ম লাভ করলো। গল্পকথকের কাছে যখন লোকটা আশঙ্কা প্রকাশ করলো যে কেউ এটা সরিয়ে ফেলতে পারে, তখন গল্পকথক লোকটাকে সরাসরি বলে দিল যে একমাত্র পাগলেরাই এটা করতে পারে, কারণ একটা রাস্তার পাথরকে মূল্যবান ভেবে চুরি করা বা আত্মসাৎ করা সেটা পাগলেরাই করে। আর সেই সব পাগলকে সরকারের তরফ থেকে রাঁচির পাগলাগারদে খুব সযত্নে রেখে দেওয়া হয়েছে। সুতরাং লোকটার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই পর্যন্ত আমরা পড়েছিলাম, প্রশ্নও দিয়েছিলাম। এটাও আশা করি প্রশ্নগুলো সবাই অনুশীলন করছো, এর পরের অংশ থেকে আমরা পড়ব। অর্থাৎ আজকে 41 পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফ থেকে পড়ব। দেখো বইটা দেখো। পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই, হঠাৎ পাথরটা উধাও। পড়েই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম, খুব আকস্মিক মানে হঠাৎ, অন্তর্ধান মানে অদৃশ্য হয়ে যাওয়া। কে ওটাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, ইত্যাকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো মনে। ইত্যাকার কথাটার মানে এইরকম, এইরকম নানা রকম প্রশ্নের অযাচিত, যেটাকে আমি মনের মধ্যে যেসব প্রশ্নগুলোকে উদয় হোক এটা চাইনি, সেই প্রশ্নগুলোই জেগে উঠল। কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না, সঠিক উত্তর পেলাম না। কে নিতে পারে পাথরটা? পাথরটার এইরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয়, কারণ কেউ পাথরটাকে চুরি করে নিতে পারে, আত্মসাৎ করতে পারে, সরিয়ে ফেলতে পারে। লোকটা এইরকমই আশঙ্কা করেছিল আর সেই ঘটনাটাই ঘটল। সুতরাং কথাটা শুনলে লোকটা দুঃখ পাবে। একথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল, কিংবা এসেই তত্ত্ব জিজ্ঞাসুরই কর্মযোগ। এই যে জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে, এই শেষ অংশটার প্রশ্ন জাগলো গল্পকথকের মনে। এমনও হতে পারে তত্ত্ব জিজ্ঞাসু, অর্থাৎ এই পাথরটার বিভিন্ন তত্ত্ব নিয়ে লোকটা এর আগে গল্পকথককে যেসব জিজ্ঞাসা করেছিল সেই লোকটারই এটা কাজ না তো, তারই এটা কর্মযোগ না তো, অর্থাৎ সেই লোকটাই এটা সরিয়ে ফেলেনি তো। অনেকদিন পরে গলির মোড়ের অশ্বত্তলা দিয়ে আসছি। ও হরি, এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে, নুড়ি মানে পাথরের টুকরো। এটা অনেকদিন পরে ঘটল। রাস্তার মোড়ে একটা অশ্বত্তলা আছে, সেইখানে পাথরটাকে স্থাপন করা হয়েছে। ও হরি কথাটা বললো কেন? এতদিন যে মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, কোথায় পাথরটাকে নিল, না নিল, কে নিল, কি জন্যে নিল ইত্যাদি, তার উত্তর এই মুহূর্তে তিনি পেয়ে গেলেন। ও, আসলে এই ব্যবস্থা করা হয়েছে। এবার কিভাবে নুড়িটাকে প্রতিষ্ঠা করা হয়েছে অশ্বত্তলায়? নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে, এবং শিবলিঙ্গ বলে যাতে মনে করা হয় সেই জন্যেই এইরকমভাবে পাথরটাকে স্থাপন করা হয়েছে। নুড়ির স্থূল অঙ্গটা, স্থূল মানে মোটা অংশটা, স্থূল মানে মোটা, অঙ্গ মানে অংশ, এমনভাবে পুঁতেছে যে ওপরের উদ্ধৃত, ওপরে যেটা উঁচু হয়ে আছে সেই গোলাকার নিটোল, তাতে একটু টোল পড়েনি, কোনো জায়গায় কোনো রকম গর্ত টর্ত কিচ্ছু নেই, একদম মোলায়েম, মসৃণ। মসৃণ শব্দটার অর্থ হচ্ছে যেখানে কোনো এবড়ো খেবড়ো, উঁচু নিচু নেই, তৈলাক্ত ভাব, তেলতেলে। সেই অংশটাকে মাটির ওপর খাড়া করে পাথরটাকে পোঁতা হয়েছে। যে কেউ দেখে বলবে ওটা একটা শিবলিঙ্গ, কারণ শিবলিঙ্গ আমরা সবাই দেখেছি। এই প্রয়োগ নৈপুণ্য যার, তাকে বাহাদুরি দিতে হয়। প্রয়োগ নৈপুণ্য, যেভাবে পুঁতেছে সে ব্যাপারে দক্ষতা। নৈপুণ্য মানে দক্ষতা, অর্থাৎ যেভাবে প্রয়োগ করা হয়েছে, যেভাবে অ্যাপ্লাই, অর্থাৎ যেভাবে মাটিতে পোঁতা হয়েছে, সে যে করেছে তার একটা দক্ষতা আছে বলতেই হবে, বাহাদুরি দিতে হয়। কারণ ঠিক সেটাকে মনে হচ্ছে একটা শিবলিঙ্গই। এই মনে হওয়াটা যে জন্যে হচ্ছে, সেটা হচ্ছে যেভাবে পোঁতা হয়েছে সেই দক্ষতার উপর, দক্ষতার জন্যে। নুড়িটার চারিদিকে ফুল বেলপাতা আতপচালের ছড়াছড়ি, অর্থাৎ ফুল বেলপাতা যখন পড়েছে, আতপচাল যখন পড়েছে, তাহলে এখানেও নুড়িটা বেশ ভালোভাবে পূজিত হচ্ছে। দেবতা বেশ আস্তে 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 রাস্তার ধার থেকে আস্তে 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 মর্যাদা পেয়ে উপরে উঠছে। এসব দেখে গল্পকথক মনে করলেন যে সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গা স্নানে যায়, তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে। সহজেই বোঝা গেল, ওই কাছেই গঙ্গা, গঙ্গা নদী। অনেকে গঙ্গা স্নান করে পুণ্য অর্জনের জন্যে, যা আমরা জেনে না জেনে অনেক পাপ করে থাকি। মনুষ্য জন্মে এরকম সকলেরই হয়। অনেকের ধারণা সংস্কার যে গঙ্গা স্নান করলে সেসব পাপ সব ধুয়ে যায়। এখানেও যারা গঙ্গা স্নানে যায় তাদের মধ্যে অনেকেই যারা পুণ্য অর্জনের জন্য পুণ্যের লোভে গঙ্গা স্নান করতে যায় তারা সস্তায় পারলৌকিক পাথেও সঞ্চয় করে, এই শিবলিঙ্গ রূপী পাথরটাকে ফুল বেলপাতা আতপজাল ছড়িয়ে পুজো করে সস্তায় পারলৌকিক পাথেও সঞ্চয়। পারলৌকিক মানে পরলোকের, মৃত্যুর যে পরের জীবন, এরকম যে অনেকের ধারণা আছে মৃত্যুর পরের জীবনটা পরলোক আর এই যে আমরা এই পৃথিবীর জীবনটা এটা ইহলোক, তা এই পৃথিবীর জীবনে আমরা যে পাপ জ্ঞানত অজ্ঞানত করে চলি তা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা দেব পুজো করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। লেখকের কথা অনুযায়ী বা গল্পকারের কথা অনুযায়ী গঙ্গা স্নান করি, তা সেই পরলোকে যাওয়ার জন্য আমরা সবাই পরলোকের দিকেই যাচ্ছি। এই যে পথটা আমরা চলছি তার পাথেয়, পাথেয় কথাটার মানে হচ্ছে পথ চলার খরচ, সেই পথ চলার খরচটা আমরা সঞ্চয় করছি কি করে, ওই শিবলিঙ্গরূপী পাথরটাকে পুজো অর্চনা করে। অর্থাৎ তাতে কি হচ্ছে, গঙ্গা স্নানের সঙ্গে আরো পুণ্য আমাদের অর্জন হচ্ছে, যেহেতু গঙ্গা স্নানের পাশেই, গঙ্গা স্নানে গঙ্গা নদীর পাশেই এইরকম একটা দেবতার প্রতিষ্ঠা, তাহলে তো এই গঙ্গা স্নান সেরে দেব পুজো করার এটা একটা সুবর্ণ সুযোগ। অর্থাৎ পরলোকে যাওয়ার, অর্থাৎ আমাদের ইহজীবনের সমস্ত পাপ ধুয়ে পরলোকে পা ফেলার পাথেও আমরা আরো বেশি করে সঞ্চয় করতে পারছি। সুবর্ণ মানে সোনা, সোনার মতো দুর্দান্ত দারুণ একটা সুযোগ উপস্থিত হয়েছে সেই ভক্তদের কাছে, তাই তারা করে চলেছে। যাই হোক, মহাসমারোহই ইনি এখানে বিরাজ করছেন, বেশ ঘটা করে জাঁকজমক করে তিনি এখানে বিরাজ করছেন, সুপ্রতিষ্ঠিত হয়েছেন, সম্মানের সঙ্গে তিনি এখানে রয়েছেন। অতঃপরে সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারুর দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। অর্থাৎ অতঃপর মানে এরপর এর ভবিষ্যৎ যে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই, সে ব্যাপারে কেউ যেন দুশ্চিন্তা না করে, এর উন্নতি ঘটবেই। কার? ওই পাথরটার। নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম, অন্তর থেকে খুশি হলাম। কেন না, আমি একদিন ওকে মুক্তি দিয়েছি, এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক, ওর গৌরব সে তো আমারই গর্ব। দুবার মুক্তি কথাটা ব্যবহার করা হলো দুরকম অর্থে। একটা মুক্তি, প্রথম মুক্তিটা গল্পকথক তাকে মাটি থেকে তুলে মুক্তি দিয়েছিল, সেই অর্থে একটা পাথর রূপে সেটাকে মাটি থেকে তুলে মুক্তি দিয়েছিল, আর সেই পাথরের টুকরোটা এখন শিবলিঙ্গ দেবতায় পরিণত হয়ে এখন সবাইকে পাপ থেকে মুক্তি দিচ্ছে, সেই মুক্তি সে বিতরণ করছে, সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় মুক্তির অর্থ তাই, এটা ওর গৌরব, ওর সম্মান। সামান্য একটা পাথর দেবতা রূপে পরিণত হয়ে সকলকে পাপের হাত থেকে, ইহজীবনের পাপের হাত থেকে মুক্ত করছে, সেটা তো আমারই গর্ব। গল্পকার মনে করলেন সেটা তো আমার একটা অহংকার, গর্ব, কারণ আমার জন্যই তো এসব হয়েছে হচ্ছে, আমি তো এর জন্মদাতা, পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি, এই জন্যে মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না। আমি তোর পিতা, আমি একটা সুসন্তানের জন্ম দিয়েছি, যে কোনো পিতার এটা গর্ব হওয়ারই কথা। অর্থাৎ আমার সেই সন্তান গল্পকার মনে করছে সকলকে হাজার হাজার পাপ থেকে মুক্ত করছে, আমি একটা পুলক অনুভব না করে পারলাম না, পুলক মানে আনন্দ, এবং কাই মনো বাক্যে ওকে আশীর্বাদ করলাম, যেহেতু বাবা সেহেতু সন্তানকে তো আশীর্বাদ করতেই পারেন, দেবতার বাবা দেবতার পিতা, কাই মনো বাক্যে আশীর্বাদ করলাম, কাই মানে শরীর, মন মানে মন মানে মন, বাক্য মানে কথা, সমস্ত শরীর দিয়ে মন দিয়ে কথা দিয়ে ওকে আশীর্বাদ করলাম, অর্থাৎ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার মনের সমস্ত অন্তঃকরণ দিয়ে, মনের ভিতরের সমস্ত অনুভূতি দিয়ে আমি তাকে আশীর্বাদ করলাম, যেভাবে সন্তানকে পিতামাতা আশীর্বাদ করে। সবই কিন্তু গল্পকথক, সেই পাথরটার এইরকম একটা পরিণতি হচ্ছে, পরিণতি পরপর ধাপে ধাপে এগোচ্ছে, সেইটা দেখে একটু বিদ্রুপ, একটু ব্যঙ্গ করলেন। এখানে গল্পকথক নাস্তিক কি আস্তিক, অর্থাৎ ঈশ্বর বিশ্বাসী না ঈশ্বর বিশ্বাসী নয়, সে প্রশ্নের থেকে থেকেও বড় কথা হচ্ছে যে পাথরটা মাটিতে পোঁতা ছিল তার ঘরের সামনে, এবং তিনি বারে বারে হোঁচট খেতেন, বারে বারে পাথরটাকে লাথি মারতেন, সেই পাথরটাকে তিনি কিছুতেই দেবতা রূপে মানতে নারাজ রাজি নয়, অথচ মানুষজন তাকে একটু 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 করে দেবতায় পরিণত করছে, এতেই তাঁর আপত্তি, গল্পকারের আপত্তি আর কি, এর প্রবল বিরোধিতা করে তিনি কথায় কথায় বারে বারে এই ঘটনাগুলোকে ব্যঙ্গ বিদ্রুপ করছেন। আমরা পড়তে পড়তেই বুঝতে পারছি যে গল্পকথকের এই পাথরটাকে নিয়ে সমস্ত চিন্তা ভাবনা অনুভূতি বা কথাবার্তা সব কিছুর মধ্যে একটা মজা, একটা কৌতুক, একটা বিদ্রুপ ঝরে পড়ছে, অর্থাৎ এর মধ্যে কোনো অবাস্তবতা নেই, এইরকমভাবেই বহু জায়গায় বহু দেবতার প্রতিষ্ঠা হয়েছে, এ কথাও আমরা জানি। সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মাঝে ভেবেছি, পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু পাথরটার কথা ও আর পারে না, পারে না মানে পাথরটার কথা ও আর বলে না, বারে বারেই দেখা হয়েছে গল্পকথকের সঙ্গে, পাথরটার পলায়নে মানে পালিয়ে, পাথরটা যে পালিয়ে গিয়েছে এইটা, এই ঘটনাটাই গল্পকথক ভেবেছিলেন ও মুহ্যমান হয়ে পড়বে, দুঃখে ভেঙে পড়বে, কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল, কিন্তু তার বদলে সেই লোকটাকে আনন্দিতই দেখেছিলেন গল্পকথক। এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে, তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ, অর্থাৎ গল্পকথক বুঝতে পারলেন যে পাথরটাকে রাস্তার ধারে থেকে অদৃশ্য হওয়ার পর লোকটাও বুঝতে পেরেছে পাথরটা রাস্তার ধারে নেই, এই রকম একটা বিচ্ছেদ, পাথরটা থেকে যে লোকটার বিচ্ছেদ হয়ে গেছে এই বেদনাটা ও কাটিয়ে উঠতে পেরেছে, সুতরাং কেন শুধু শুধু আবার পাথরটার কথা তুলে তাকে দুঃখ দেবেন, এই কথা ভেবে গল্পকথক আর পাথরটার কথা বলেননি। মাঝে মাঝে অশোকতলার পাশ দিয়ে বাড়ি লক্ষ্য করি, দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে, অর্থাৎ পুজো অর্চনার ঘটাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, মর্যাদা মানে সম্মান, সম্মান বাড়ছে। একদিন দেখলাম গোটাকতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে, সন্ন্যাসী এসে আস্তানা আড্ডা বাসস্থান তাও হয়, কতগুলো সন্ন্যাসী এসে এখানে আড্ডা বসিয়েছে, গাঁজার গন্ধ এবং বমবম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর, দুষ্কর মানে কঠিন, ওখান দিয়ে গেলেই গাঁজার গন্ধ, সন্ন্যাসীরা গাঁজা ভান এইসব দিয়ে নেশা করে, তার গন্ধ নাকে আসছে, সুতরাং এইসব গন্ধে নাক নাক নামক ইন্দ্রিয়টি কষ্ট পাচ্ছে, কর্ণেন্দ্রিয়ও কষ্ট পাচ্ছে, অর্থাৎ কানও কষ্ট পাচ্ছে, কারণ প্রতিনিয়ত তারা বম বম আওয়াজ তুলছে, এতে কানের অসুবিধা হচ্ছে। ঘ্রাণ, ঘ্রাণ মানে গন্ধ, এবং কর্ণেন্দ্রিয়, কর্ণ নামক ইন্দ্রিয়টি, কর্ণ মানে কান, ইন্দ্রিয় অর্থাৎ আমাদের 5টা কর্মেন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চোখ কান নাক জিভ ত্বক গায়ের চামড়া, এইগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি, সেই জন্যে এগুলো কর্মেন্দ্রিয়। কর্ণ কান একটা ইন্দ্রিয়, সুতরাং এই কানের এবং নাকের ক্ষতি হচ্ছে, দস্তুর মতোই অত্যাচার, অর্থাৎ কান ও নাকের ওপর রীতিমতো অত্যাচার হচ্ছে, দস্তুর মতো রীতিমতো অত্যাচার হচ্ছে ওই অশ্বত্থতলার পাশ দিয়ে যাওয়ার সময়। এটা দেখে গল্পকথক কি ভাবলেন, যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না, এবং ভক্তির আতিশয্য, আতিশয্য মানে অতিরিক্ত ভক্তির জন্য অনতি বিলম্বেই ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রবেদী হয়ে দেখা দেবে। আর সন্ন্যাসী জুটে গিয়েছে, ভক্তিও বেড়ে গিয়েছে লোকজনের সন্ন্যাসীর জন্য, সুতরাং আর দেরি না করে ওই শিবলিঙ্গরূপী পাথরটাকে কেন্দ্র করে এখানে ইট বালি পাথর সিমেন্ট কাঠ এইসব দিয়ে একটা মন্দিরের মূর্তি গড়ে উঠবে। এই মূর্তি কিন্তু মন্দিরের মূর্তি, অর্থাৎ একটা মন্দির গড়ে উঠবে যার চূড়া অভ্রবেদী হবে, অভ্র মানে আকাশ, আকাশ ভেদ করে উঠবে, অনেক উঁচু একটা মন্দির তৈরি হবে। দেবতা তখন বিশেষভাবে বনেদি হবে, বনেদি তার বুনিয়াদ ভিত শক্ত হবে, বনেদি বংশ বলে যে বংশে সম্মান বহু জেনারেশন পুরুষ ধরে বজায় আছে, সেই সকল সম্মানজনক প্রাচীন বংশকে বনেদি বংশ বলে। অর্থাৎ এই দেবতাও আস্তে আস্তে খ্যাতি অর্জন করবেন, বিখ্যাত হবেন, এবং সম্মান পেতে পেতে তিনিও বনেদি হবেন, তার প্রতিষ্ঠা দৃঢ় শক্ত হবে, চিরস্থায়ী হবে, এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে, তার তরফে মানে সেই দেবতার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে। খাজনা আদায়, মজা করে বললেন, দেবতার মন্দিরে গেলে আমরা পুজো অর্চনা করি, ফুল বেলপাতা মিষ্টান্ন ফলমূল ইত্যাদি দিই, টাকা পয়সা দিই দক্ষিণা স্বরূপ, তা এইগুলোকেই খাজনা রূপে কল্পনা করলেন। যেমন প্রত্যেকটা মন্দিরে এই ব্যাপারগুলো একটা চিরস্থায়ী, ভক্তরা যায় আর এইসব অর্ঘ্য দান করে দেবতাকে সন্তুষ্ট করতে চেষ্টা করে, এই দেবতার ক্ষেত্রেও তাই হবে, এবং এটা চিরস্থায়ী একটা ব্যবস্থায় পরিণত হবে। এটাকেই গল্পকথক মজা করে খাজনা বললেন। খাজনা মানে ট্যাক্স, কর। আমরা প্রতিটা ক্ষেত্রে দেশকে কর দিয়ে চলেছি, খাজনা দিয়ে চলেছি, সুতরাং মন্দিরেও আমরা খাজনা দিই, পূজা অর্চনা করি, মিষ্টান্ন টাকা পয়সা ফলমূল ইত্যাদি প্রদান করি, সেইগুলোই এখানে গল্পকথক মজা করে খাজনা বললেন। তাহলে সেই পাথরটার আস্তে আস্তে উন্নতি গল্পকথকের চোখে পড়ল। এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো। চম্পারণ একটা জায়গার নাম, কোনো একটা নিজের কর্মজীবনের বা কাজের তাগিদে তাকে চম্পারণ যেতে হয়েছিল। অশ্বত্থতলার পাশ দিয়ে গেলেও চলে, ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যাই। উমা, যা অনুমান করেছিলাম তাই, যা ভেবেছিলাম তাই, সন্ন্যাসীর সমাগমে, সন্ন্যাসীর আগমনের ফলে, সন্ন্যাসী জড়ো হওয়ার ফলে ভক্তের সমারোহ হয়েছে, ভক্তদেরও ঘটা জাঁকজমক হয়েছে প্রচুর। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে, ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু, একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন, এর তল নেই। কিছুক্ষণ দাঁড়ালেন, ভক্তরা কি বলছে তার শোনার জন্য তাদের আলোচনা অনুসরণ ফলো করলেন। সেই আলোচনা
ধরে তিনি যা বুঝলেন তার মর্ম আসল অর্থ এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব। তিনটে লোক, লোক মানে এলাকা, স্বর্গ, মর্ত্য, পাতাল, এই ত্রিলোক। এই ত্রিলোকের ঈশ্বর শিব, মহাদেব এই পাথরটা। তারা এইসবই আলোচনা করছেন এবং সাক্ষাৎ স্বয়ম্ভু। স্বয়ম্ভু কথাটার মানে হচ্ছে যার কোনো আদি নেই, অন্ত নেই, যে নিজেই নিজেকে সৃষ্টি করে, নিজেই নিজের জন্মদাতা, নিজেই নিজেকে জন্ম দিয়ে প্রতিষ্ঠা করেছেন, সেই হচ্ছে স্বয়ম্ভু। আমরা শাস্ত্রে পড়েছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু নারায়ণ মহেশ্বর শিব, এই তিন দেবতা স্বয়ম্ভু, এরা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছেন। এ সেই রকম এই পাথরটা সেই ত্রিলোকেশ্বর শিব, তিন লোকের দেবতা শিব, একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন, এর তল নেই, পাতাল থেকে উঠেছেন, এর তল যতই খোঁড়া, যদি খোঁড়া যায়, যতই খোঁড়া যাবে, এর শেষ দেখা যাবে না, সেই জন্যে বললে এর তল নেই। অতএব এর উপযুক্ত সংবর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না। এরাই যারা ভক্তরা আছে তারা এইসবই আলোচনা করছেন, এর ভালোভাবে পুজো অর্চনা সংবর্ধনা, তাকে ভালোভাবে সম্মান জানাতে হলে দেবতাকে এখানে একটা মন্দির অবশ্যই দরকার। এখন আছে অশ্বত্থতলায়, মাথার ওপর কোনো ছাদ নেই। ভক্তবৃন্দের এই সকল আলোচনা গল্পকথক শুনলে একবার বাসনা হলো, বাসনা মানে মনের ইচ্ছা, ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই। এই যে পাথরটাকে সবাই বলছে মাটি ফুঁড়ে স্বয়ং উঠেছেন, স্বয়ম্ভু নিজেই নিজের জন্ম দিয়েছেন এবং এর তল নেই, যত খোঁড়া যাবে ততই এর শেষ পাওয়া যাবে না, গল্পকথকের মনে হলো এর আসল ইতিহাসটা সকলকে বলে দিই। এরও যে তল আছে এবং পাথরটা যে সামান্যই সেটা সকলকে বলে দিই। কিন্তু গল্পকথক জানতেন আমাদের দেশে যে ধর্মের প্রতি মানুষের আনুগত্য কতখানি, ধর্মকে কেন্দ্র করেই যত গণ্ডগোল, ধর্মের প্রতি উগ্র বিশ্বাস বা ধারণা থেকেই আমাদের দেশে বহু হানাহানি কাটাকাটি হয়েছে। তাই গল্পকথক মজা করে বলছেন যে কিন্তু জীবন বিমা করা ছিল না, লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ জীবনের কোনো বিমা করা ছিল না, জীবন বিমা করা না থাকার জন্যে যদি এই দেবতাকে নিয়ে এই রকম একটা কথা ভক্তদের মধ্যে প্রকাশ করে দেন, আর ভক্তরা জানেন মারতে মারতে তাকে, তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, দেবতার বিরুদ্ধে কথা বলেছে, এর জন্যে মারতে মারতে যদি তাকে মেরেই ফেলেন, তাহলে বাড়িতে বৃদ্ধ মা আছেন, না খেতে পেয়ে মরবেন হয়তো। জীবন বিমা করা থাকলে তাও তিনি মরলে বাড়িতে সংসারে টাকাটা কিছু পেতেন। তাই বলছেন জীবন বিমা করা ছিল না, এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম। সত্যি আমাদের দেশে ভক্তির আতিশয্য, অতিরিক্ত ভক্তির নানা রকম নমুনা আমরা প্রায় দেখে থাকি। আর তাছাড়া ট্রেনের বিলম্ব বেশি নেই, ট্রেনের দেরি নেই বেশি, ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম, থেমে গেলাম, অর্থাৎ আমি বললাম না এই পাথরটার নিস্তলতার ইতিহাস। সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি, কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল, অভিরুচি মানে মনের ইচ্ছা ছিল। লোকটাও হয়তো ভেবেছিল নুড়িটাকে নিয়ে এইরকম দেবতারূপে তিনি প্রতিষ্ঠা করবেন, কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখে স্বকীয় প্রতিভা বলে, স্বকীয় মানে নিজের, প্রতিভা বলে মানে ক্ষমতার দ্বারা, নিজের শক্তির দ্বারা, প্রতিভার দ্বারা, শক্তির দ্বারা তিনি যে নিজেই সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠিত হয়েছেন। এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত হতে বলা কঠিন। কিন্তু এই পাথরটাকে যে সেই লোকটার প্রতিষ্ঠা করার কথা ছিল, হয়তো সে মনে মনে ভেবেছিল, কিন্তু পাথরটা নিজেই তার প্রতিভার জোরে, প্রতিভার শক্তিতে সেই লোকটার তোয়াক্কা না করে, লোকটাকে পাত্তা না দিয়ে নিজেই মাটি ফুঁড়ে উঠে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, লব্ধ প্রতিষ্ঠিত হয়েছেন। লব্ধ প্রতিষ্ঠিত কথাটার মানে প্রতিষ্ঠা লাভ করেছেন। তা এই সংবাদটা সেই লোকটাকে পুলকিত করবে না মর্মাহত করবে বলা কঠিন। গল্পকথকের একবার মনে হলো পুলকিতও করতে পারে হয়তো, আবার মনে হলো মর্মাহত অর্থাৎ দুঃখে কাতরও করতে পারে। পুলকিত কেন বলল? লোকটা তো ভেবেই ছিল যে এই পাথরটাকে হয়তো তিনি দেবতা রূপে প্রতিষ্ঠা করবেন কোনো জায়গায়, তাই পাথরটার প্রতি তিনি নজরও রেখেছিলেন। এখন পাথরটা যদি নিজে নিজেই প্রতিষ্ঠা পেয়ে যায়, তাহলে লোকটার তো আনন্দিত হবার কথা, যাক আমাকে পরিশ্রম করে যে কাজটা করতে হয়নি দেবতা নিজেই সেটা করে ফেলেছে, বা কারো দ্বারা তিনি হয়ে গিয়েছেন, এতে তার আনন্দিত হবার কথা। আবার দুঃখও পেতে পারে, মর্মাহতও হতে পারে, তার মনে আঘাতও লাগতে পারে। কেন? কারণ তিনি মনে করেছিলেন, লোকটা মনে করেছিল যে পাথরটাকে তিনি নিজে হাতে দেবতা রূপে প্রতিষ্ঠা করবেন, আর সেটা এমনি এমনি হয়ে গেল, বা কারো দ্বারা, অন্য কারো দ্বারা হয়ে গেল। এতে তিনি দুঃখ পেতেও পারে, কারণ এই রকম একটা আশঙ্কা তিনি করেছিলেন রাস্তার ধারে যখন পাথরটা ছিল, লোকটা যখন দেখেছিল কেউ একে পূজা অর্চনা করেছে, তখন পাথরটাকে সরিয়ে ফেলতে পারে, গল্পকথকের কাছে এই আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাই গল্পকথক মনে করল পাথরটার এই রকম উন্নতিতে লোকটা আনন্দিতও হতে পারেন, পুলকিতও হতে পারে, আবার মর্মাহতও হতে পারেন, মনে মনে গভীর বেদনা ব্যথাও পেতে পারেন। আজকে এই পর্যন্ত, এখান থেকে প্রশ্ন দেব, প্রশ্নগুলো অবশ্যই সকলে বাড়িতে অনুশীলন করবে।